Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে দেরি হয়ে গেল ঢুকতে, ঘড়িতে সময় রাত 12:17। জানি ওয়ার্কিং ডে, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই ছিলেন, তারপরেও সময় যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা অনুরোধ করতে চাই, অনেক মানুষ আমাদেরকে, আমি জানি যে অনেকেই শুনছেন আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। আমি যদি বলি যে আমরা কি পারবো 2026-এর 14 ফেব্রুয়ারি যখন আমাদের বার্থডে, সেই বার্থডে উপলক্ষে 2 মিলিয়নে পৌঁছাতে, আমরা এখন 1.6 মিলিয়নের কিছু বেশি। যদি আপনারা সাবস্ক্রাইব করেন, যদি আপনারা শেয়ার করেন আমাদের এই পেজটি, আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে, এবং যদি তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলেন, তাহলে কিন্তু আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। এটাতে হয় কি, আরও বেশি মানুষ যখন যুক্ত হবেন, আমার জায়গা থেকে আমি আমার কাজটা করে যাব, সেটা হচ্ছে আমি রেগুলার কন্টেন্ট ডেলিভার করে যাব এবং রেগুলার চেষ্টা করবো যে কন্টেন্টগুলোকে আরও বেশি বেটার করার জন্য, এবং সেটা করছিও আমরা, প্রতিনিয়তই করছি। আপনি জানেন যে এখন ইমেইলের পরিমাণ কী পরিমাণ বেড়েছে। আগে যেহেতু, আগে যখন আপনারা সপ্তাহে একটা ইমেল শুনতেন, এখন সেই ইমেলটার কী পরিমাণ বেড়েছে সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারেন। কারণ আমরা বৃহস্পতিবার, শুক্রবার, এছাড়াও মঙ্গলবার, রবিবার, 4 দিন আমরা শো করছি, এবং বেশিরভাগই ইমেল নির্ভর কিন্তু। সুতরাং আপনারা যদি আপনাদের জায়গাটা থেকেও আমাকে একটু হেল্প করেন, তাহলে আরও বেশি ভালো হয়। এবং আপনারা যারা ইন্টারেস্টেড ঘটনা পড়তে, আমার সাথে ঘটনা পড়তে চান, আমাদের মতো করে বিভিন্ন যে সমস্ত ঘটনাগুলো ভূতচট করে আসে, সেগুলো যদি আপনিও পড়ে শুনতে চান, আমাদের কিন্তু জানাতে পারেন। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকেও আমাদের সঙ্গে থাকবেন এবং একইভাবে উপভোগ করবেন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই এপিসোড জিন সিলাত। জিন সিলাত সম্পর্কে আপনাদের জানা আছে কিনা জানি না, হয়তো অনেকেই জানতে পারবেন। যদি জানতে না পারেন তাহলে আপনি কমেন্ট সেকশনে লিখবেন, কারণ আমি বিশ্বাস করি যারা আমাদের শুনছেন তাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ঘটনায়। শুরু করছি আমাদের প্রথম ঘটনা, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত.com
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। প্রচুর ঘটনা পাচ্ছি আপনাদের কাছ থেকে, সেটা একটা ভালো দিক, এবং প্রচুর অডিও ক্লিপও পাচ্ছি, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকে আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম মোহাম্মদ হিরো মিয়া, আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাড়ি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা বড়ভিটা ইউনিয়নে, এবং আমার গ্রামের নাম উত্তর বড়ভিটা। এর আগেও আমি একটা ঘটনা পাঠিয়েছি, হয়তো কোনো কারণে সেটা সিলেক্টেড হয়নি, কিন্তু আমি তারপর একেবারেই নিরাশ হইনি, কারণ জানি আপনি সবসময় ভালোর দলেই। আমার এই ঘটনাটি আমার এক ফ্রেন্ডের মুখ থেকে শোনা। আমার ফ্রেন্ডের নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম ইয়ন, তার ছোট চাচার সাথে ঘটে যায় এই ঘটনা। আমি চাই আপনি আমার এই ঘটনাটি নিজের মুখে লিসেনারদের শুনিয়ে দিন, কারণ আপনার মুখে শুনতেই ভালো লাগে। আমার এই ঘটনাটি 100% সত্যি, আপনি চাইলে খোঁজ নিতে পারেন। আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তাই শব্দ বানান এসব ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কুড়িগ্রাম রেল স্টেশন, ট্রেন স্টেশনে দাঁড়াতেই এত লোকের ভিড়েও সারোয়ারকে খুঁজে পেতে খুব বেশি কষ্ট হল না আরমানের। আরমান বলল, সারোয়ার এইদিকে আয়, আসতে কোনো অসুবিধা হয়নি তো? সারোয়ার বলে, না রে কোনো সমস্যা হয়নি, তবে ট্রেনটা একটু বেশি লোকাল, অনেকবার থামতে থামতে এসেছে। হো হো, আচ্ছা চল এখন বাড়িতে যাই। প্রায় 2 বছর যাবত আরমান আর সারোয়ার একই অফিসে চাকরি করে। একদিন আগেই সারোয়ার ছুটি নিয়ে এসেছে। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। কুড়িগ্রামে তার বন্ধু আরমানের একমাত্র ছেলের জন্মদিন। অনুষ্ঠানে আরমানের বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল সারোয়ার। পরের দিন আরমানের বাসায় লোকজনের বিশাল সমাগম। নিজের ছেলের অনুষ্ঠানে কাউকেই বাদ দেননি। গ্রামবাসী তো আছেই, লোকজনের কিছুটা ভিড় কমতেই সারোয়ার খাওয়া দাওয়া শেষ করল। এরপর বাসায় ফেরার পালা। আজ সারাদিন প্রায় এক থেকে দুইবারের মতো দেখা হয়েছে আরমানের সাথে। সারোয়ার নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আরমান এসে হাজির। আরমান বলে, কিরে বেরোচ্ছিস নাকি? আর দুটো দিন থাক। সারোয়ার বলে, না রে, বাসায় একটা কাজ আছে, আজকেই যেতে হবে। আরমান বলে, আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। সারোয়ার বলে, আরে না, তুই এমনিতেই অনেক ব্যস্ত, বাড়ি ভর্তি লোকজন, আমি আসার সময় পুরো রাস্তাটা ভালো করে দেখে নিয়েছি, সমস্যা হবে না, তুই চিন্তা করিস না। আরমান বলে, ঠিক আছে, তাহলে তুই সাবধানে যা, আর ট্রেনে উঠেই আমাকে একটা ফোন দিস। বাকিটুকু সারোয়ারের ভাষায় বলছি। স্টেশন থেকে আরমানের বাড়ি প্রায় দ্রুত পায়ে হেঁটে যেতে এক ঘন্টার মতো সময় লাগে, তাই কিছুটা ধীরে সুস্থে হাঁটা শুরু করলাম। হাঁটার পর আমি দেখি আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। আমি এও বুঝতে পারি যে স্টেশনে পৌঁছানোর আগেই বৃষ্টি নামবে। আমি মনে মনে ভাবি, যদি কোনো শর্টকাট রাস্তা থাকত তাহলে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছানো যেত। এভাবে আরো কিছুটা পথ চলার পর সামনে একজন ব্যক্তির সাথে দেখা হয়। আমি নিজের পরিচয় দিয়ে কুড়িগ্রাম আসার কারণটি ব্যক্ত করি। ব্যক্তিটি আমাকে শর্টকাট দেখিয়ে দেয়। সেই ব্যক্তিটি বলল, শর্টকাট রাস্তায় আছে একটা কুটির, জঙ্গলের ভেতর দিয়ে আপনি কিছুক্ষণ ভেতরে হাঁটলেই স্টেশনে পৌঁছে যাবেন। ধন্যবাদ দাদা, রাস্তাটা কোন দিকে গেছে একটু বলে দেবেন? তিনি বলেন, এই রাস্তা কিছুটা সামনে এগিয়ে তারপরে বাম দিকে গেছে, কিছুটা এগিয়ে সেদিক দিয়ে 35 মিনিট হাঁটলেই সামনে কুড়িগ্রাম রেল স্টেশন। ধন্যবাদ, অনেক উপকার করলেন। আপনি এখানে নতুন ভাই, ওই রাস্তা দিয়ে হয়তো যেতে চাচ্ছেন, এখানকার মানুষরা তারা এই রাস্তা দিয়ে কিন্তু কখনো যাওয়ার সাহস করে না। কেন, কি আছে ওই রাস্তায়? জিজ্ঞেস করলাম আমি। ওই জঙ্গলে একটি পুরনো কবরস্থান আছে, জঙ্গলের রাস্তায় কেউ কখনো গেলে আর ফিরে আসে না, সেখানে অনেক খারাপ জিন বাস করে, শয়তান জিনেরা মেরে ফেলে। অপরিচিত ব্যক্তিটির কাছ থেকে আমি এই কাল্পনিক কথা শুনে একটু হেসে ব্যক্তিটির সাথে কোনো প্রকার কথা না বলে সোজা সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটতেই পাশের জঙ্গলের রাস্তার দিকে গেলাম এবং সেখানে যেতেই একটা শব্দ শুনতে পাই, বাবু ফিরে আসুন, ওই পথে যাবেন না। আমি ওই কথাতে কান না দিয়ে আরো জোরে জোরে হাঁটতে শুরু করি। জঙ্গলের ভেতরে কিছুটা পথ এগোতেই খুব জোরে বৃষ্টি পড়া শুরু হলো। আমি বুঝতে পারলাম যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড়ে স্টেশনে পৌঁছাতে পারবো না। তার উপর এই জঙ্গলের মধ্যে রাস্তায় গাছপালা ভেঙে কার জানি না কি ক্ষতি হয়ে যায়, তাই আশ্রয়ের জন্য আমি সব দিকে তাকাতে লাগলাম। তখনই আমি লক্ষ্য করি কিছুটা সামনেই একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে এবং ওই বাড়ির জানালা থেকে আলো বেরিয়ে আসছে। তবে বাড়ির আশেপাশে ছোট ছোট বেশ কিছু কবরও দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে যাই, এই জঙ্গলে কবরস্থানের পাশে মানুষের বাড়ি, কে থাকে এখানে? এই বৃষ্টি থেকে বাঁচার জন্য ওই বাড়িতে আশ্রয় নেওয়াটা ঠিক হবে বলে মনে করি। যেই কথা সেই কাজ, আমি এক দৌড়ে ওই বাড়িতে প্রবেশ করে দরজার কাছে পৌঁছে যাই। বাড়ির দরজায় ধাক্কা দিয়ে বলি, কেউ আছেন? দরজাটা খুলুন, আমার ভীষণ বিপদ। কয়েক মুহূর্ত পরেই একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে দেন। মহিলাটিকে দেখেই আমার বুকটা ছ্যাঁত করে ওঠে। মহিলার চেহারায় কিছু একটা অস্বাভাবিক ছিল। ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটির একটি চোখ নেই, সেখানে যেন গভীর অন্ধকার, আর মুখে অনেক কাটা দাগ। মহিলাটির কথায় আমি যেন সম্বিত ফিরে পাই। মহিলাটি বলে, আপনি এই দুর্যোগের মধ্যে জঙ্গলে কি করছেন? আসলে আমি রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আকাশটা মেঘে ঢেকে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল। স্টেশনে পৌঁছানোর জন্য আমি এই রাস্তায় চলে এসেছি, কিন্তু দেখুন এই বৃষ্টির জন্য আমি একেবারেই আটকে গেলাম। আপনাকে অনেক সাহসী বলতে হবে, এখানকার লোকজন ভুলেও এই রাস্তায় আসার কথা ভাবে না। এই বলে মহিলাটিকে আমাকে বলল, আসুন। মহিলাটি আমাকে একটি ঘরের সোফায় বসিয়ে সামনের চেয়ারে বসল নিজে। ঘরটির মধ্যে আসবাবপত্র তেমন কিছু নেই বললেই চলে, একটি মাত্র বইয়ের শেলফ, আর দেয়ালে চলছে একটা বাতি। চারপাশ একদম নিস্তব্ধ, বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, বাড়িতে আর কাউকেই দেখছি না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এখানে একাই থাকেন? তবে মাঝে মধ্যে আমার হাজবেন্ড এখানে আসে, সে শহরে একটা চাকরি করে। আপনি এখানে জঙ্গলের মধ্যে একা একা থাকেন, আপনার ভয় করে না? এই কথা বলতেই রুমটি অন্ধকারে হারিয়ে গেল, বিদ্যুৎ চলে গেছে, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। তিনি বলেন, ভয় পাবেন না, গ্রামে একটু ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। আপনি বসুন, আমি মোমবাতি নিয়ে আসি। আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, কেবল অনুভব করছি আমার সামনে দিয়ে একটা কালো ছায়া যেন ঘর থেকে বেরিয়ে গেল। কিছু সময় পর আমি একটি বিড়ালের ডাক শুনতে পেলাম ঘরের এক কোণা থেকে। অন্ধকারের মধ্যে তার অদৃশ্য দেহটা আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু দুইটি চোখ জলজল করছিল। আমি প্রচন্ড পরিমাণের ভয় পাই এবং বেড়ালটিও ম্যাও ম্যাও শব্দ করে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরোনোর সাথে সাথে পাশের রুম থেকে একটি ছুরি চালানোর মতো শব্দ শোনা যায়, সেই সাথে বেড়ালটিরও শব্দ সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে যায়। আমি এবার সোফা থেকে উঠে পড়লাম, সামনের দিকে যাব, ঠিক তখনই পেছন থেকে শুনতে পাই, কোথায় যাচ্ছেন এই অন্ধকারে? হেজে, আমি চলে এসেছি। আমি অবাক হয়ে যাই, মহিলাটি কখনই ঘরে প্রবেশ করল আমি বুঝতেই পারিনি। ঠিক সেই সময় দরজায় কেউ যেন কড়া নাড়ল, মহিলার হাতের মোমবাতিটি বইয়ের তাকের ওপরে রেখে দিল এবং সে বলল, আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি। এই বলে মহিলাটি ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভাবতে থাকি কি হচ্ছে আমার সাথে। একটু পরেই মহিলাটি ছুটতে ছুটতে এসে বলল, আপনি দ্রুত লুকিয়ে যান, ও চলে এসেছে, আপনাকে এখানে দেখলেই যা ইচ্ছে নয় তাই করবে। কে এসেছে? আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমার হাজবেন্ড, ও আজকে আসবে এই ব্যাপারটা আমি জানতাম না। ও খুবই অন্যরকম মানুষ, আপনাকে দেখলে আপনার সমস্যা হবে, আপনি কিছু সময়ের জন্য লুকিয়ে থাকুন। আমি অনিচ্ছা সত্ত্বেও দ্রুত পাশের ঘরে চলে গেলাম, আর ঘরে প্রবেশ করা মাত্রই কেন জানি বাইরের দরজার ছিটকিনি লাগিয়ে দিল কেউ মনে হল। সাথে সাথেই মহিলা এক বিকট অট্ট হাসি দিল, আমি ভয়ের সাথে দরজায় কান পেতে শুনতে পেলাম, কি ব্যাপার এত হাসছ যে? আমি অনেকদিন পর একটা জ্যান্ত মানুষ পেয়েছি। কি বলো, জ্যান্ত মানুষ? এই কথা শুনে আমি আঁতকে উঠি। আমি এবার সেই ঘরের ভেতরে ভালো করে লক্ষ্য করে আরো ভয় পেয়ে যাই। ঘরের মেঝের চারিদিকে হাড়গোড় পড়া আছে, আর সেই সময় ঘরের আলো বন্ধ ছিল। আমি অজ্ঞান হয়ে গেলাম, আমার আর কিছু মনে নেই। পরে হুঁশ ফিরে আসার পর আমি নিজেকে আমার বন্ধু আরমানের বাসায় আবিষ্কার করি। পরে আরমান আমাকে বলে, তোর কি হয়েছে? আমি সবকিছু খুলে বলি। সে সবকিছু শুনে আমাকে এক গ্লাস শরবত খেতে দেয়। কিছু সময় পর আমার সেন্স ফিরে আসে, আমি আরমানকে বলি, আমি এখানে কিভাবে আসলাম আমি তো বুঝতে পারছি না, জঙ্গলে ছিলাম, এটুকু মনে আছে। বাকিটুকু আরমান বলতে শুরু করে, তুই যাওয়ার পর আমাকে এক অপরিচিত লোক এসে বলে, আপনার বন্ধুর খুব বিপদ, আপনার বন্ধু সেই জঙ্গলের দিকে গেছে। এই বলে লোকটি বেরিয়ে যায়। আমি এই কথা আমার বাড়ির সবাইকে বলি, আরো কয়েকজন মিলে, এলাকার কিছু যুবক মিলে আমরা যাই, বের হই সেই জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে কবরস্থানের সামনে গিয়ে দেখি তুই অজ্ঞান অবস্থায় পড়ে আছিস, তারপর তোকে বাড়িতে এনে মাথায় পানি ঢালা হয়। আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসি, ইমাম সাহেব এসে তোকে ঝাড়ফুঁক করে আর গ্লাসের পানিতে ফুঁ দিয়ে তোর মাথায় শরীরে মালিশ করতে বলে। তুই সারা রাত ঘুমের ঘোরে কি যেন সব বলেছিস, এই যে আজ সকালে তুই হুঁশ ফিরে পেলি। আমি বলি, ওইখানে একটা বিশাল বাড়ি আছে। আরমান কিছুটা অবাক হয়ে বলে, বাড়ি? জঙ্গলের ভেতরে তো কোনো বাড়ি নেই। এই কথা শুনে আমি আতঙ্কিত হয়ে যাই, আর কিছু বলি না। সেই রাতেই আরমান আমাকে রেল স্টেশনে রেখে আসে, আমি বাড়ি চলে যাই, কারোর সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করিনি। এইভাবেই দুই দিন পার হয়ে যায়। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, তার পরের দিন রাতে আমি ঘুমে স্বপ্নের ভেতরে দেখতে পাই একজন মহিলা আর একজন পুরুষ আমাকে বলছে, বাঁচবি না, তুই মরবি। তারপর আমার ঘুম ভেঙে যায়। পরদিন থেকে আমার খুব জ্বর আসে। সেই কারণে আমি আমার অফিসের বড় স্যারকে বলে টানা 15 দিনের ছুটির ব্যবস্থা করি। আমায় ছুটি দেন তিনি। এই জ্বর দেখে আমার বাবা মা ডক্টর দেখাতে চান, কিন্তু আমার জ্বর কোনোভাবেই ভালো হয় না। শরীর শুকিয়ে যেতে শুরু করে। পরে আমি আগের সব কাহিনী আমার মা বাবার সাথে শেয়ার করি। আমার মা বাবা অনেক ভয় পেয়ে যান এবং আমাকে একজন কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেন। বলা ভালো যে সেই কবিরাজ আমার কাহিনী শুনে আমায় বলে, এটা কোনো সমস্যা না, এই বলে আমাকে তাবিজ দেয়, কিছু পানি পড়া দেয়। তারপর সব ঠিকঠাক চলতে থাকে, কিন্তু মেইন ঘটনা ঘটে পরের দিন রাতে। রাতে আমি ওয়াশরুমের দিকে যাই। বাইরে আমার জন্য যত ভয় আর আতঙ্ক অপেক্ষা করছে আমি বুঝতেই পারিনি। আমি বাইরে গিয়ে দেখতে পাই একটি গাছে একটি মহিলা কান্না করছে। আমি তাকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি, কে ওখানে? এই বলে একটু সামনে এগোতেই দেখি মেয়েটা আর কেউ না, আমায় আশ্রয় দেয়া এক চোখ না থাকা সেই মহিলাটি। মহিলাটি আমাকে দেখে হাসি দিয়ে ওঠে এবং হাসিটা তো বিশ্রী, একেবারেই সহ্য করার মতো না। এই দেখে আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমার শরীর ঘামতে শুরু করে এবং আমি এই চিৎকার করতে করতে বাড়ির পথে দৌড় দেই। আমার চোখের সামনেই যে চোখটা অন্ধ ছিল, অন্ধকার সেই চোখ থেকে লাল রক্ত বের হচ্ছে এবং নিমিষের মধ্যেই সেখানে আরও একটি অবয়বকে আমি হাজির হতে দেখি, কিন্তু তার মুখটা একেবারেই বোঝা যাচ্ছে না, শুধু তার দুইটা চোখ দুইটা হাত দেখা যাচ্ছে। এই দেখে আমি অনেক ভয় পাই। মনে মনে আমি ভেবে ফেলি যে আজকে আমার শেষ দিন। আমি বলি, আমি কেন সেন্সলেস হচ্ছি না? আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে একটা দৌড় দেব। তার আগেই মহিলাটি আমার টুটি ধরে একটা ঝাটকা মারে। আমি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ি। আরেকটি কালো অবয়ব এসে আমার হাতের পিঠের মধ্যে আঘাত করতে শুরু করে। আমি একটা পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে বাড়িতে আনার পর এক বড় মাপের আলেমকে দেখানো হয়। সেই আলেম আমাকে কিছু আমল দিয়ে বলে, আমি 3 দিন সময় দিচ্ছি, কি হয়েছে জানতে হবে এবং বাড়ি যেতে বলে আমাকে। আমার আচার আচরণটা কেমন যেন বদলে যায়। বাকিটুকু আমি আমার মায়ের ভাষায় বলছি। তুই খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলি, সারাদিন রুমে দরজা বন্ধ করে বসে থাকতিস, আর তোর রুম থেকে অনেক দুর্গন্ধ ভেসে আসত। মাঝে মাঝে হাসতিস, মাঝে মাঝে কান্না করতিস, এক একাই কি সব যেন বিড়বিড় করতিস। এই দেখে আমরা আলেমকে কল করি। তিনি বলেন, আমি কাল আসব আপনাদের বাসায়। তারপর তিনি কল কেটে দেন। তার পরের দিন তিনি চলে আসেন এবং তোকে দেখে বলেন যে তুই জিন দ্বারা আক্রান্ত হয়েছিস, রুকাইয়া করতে হবে। তোর বাবাকে কিছু জিনিস আনতে বলেন এবং সেই আলেমকে দেখে তুই খুবই বিশ্রী ভাষায় গালাগালি করতে থাকিস। একসময় আলেমের ওপরে আক্রমণ করে বসিস। আলেমের সাথে দুইজন মাদ্রাসার ছাত্র এসেছিল, তারা তোকে ধরে বেঁধে ফেলে, তোর ওপরে রুকাইয়া চালু করা হয়। কিন্তু আলেম প্রথমবার সফল হন না, তাই আলেম সিদ্ধান্ত নেন আজ রাতটা তিনি এখানেই কাটাবেন। একটা রুম দেখিয়ে দেই, সেই রুমে আলেম সহ তার স্টুডেন্টরা থাকে। সেই রাতেই তুই একটা জীবন্ত বেড়ালকে ধরে আঘাত করিস এবং খেতে চাস। আলেম এসে কি যেন পড়ে এবং তুই অজ্ঞান হয়ে যাস। পরদিন সকালে আবারও তোর ওপরে রুকাইয়া চালু করা হয়। তোর শরীরে যে জিন, সে বলতে থাকে একে না নিয়ে তারা যাবে না। অনেক কথা কাটাকাটি হয়। পরে আলেমের পালিত জিন দ্বারা অনেক কষ্টে সেই জিনকে তোর শরীর থেকে মুক্ত করে দেয়া হয়। আর তোকে আক্রমণ করে সিলাথ নামের একটি জিন। পরে সেই জিনটিকে নাকি আলেম পালিত জিন দ্বারা বোতলে বন্দি করেছে। এই বলে আলেম কিছু আমল দেন এবং 5 অক্ত নামাজ পড়তে বলে হাদিয়া নিয়ে চলে যান। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তবে আমরা সবাইকে যেটা বলি, লেখার পরে নিজের একবার পড়া উচিত, তাতে অনেক কিছুই ধরা পড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ফিরে এলাম আবার আমি রাস।
রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। শুনছেন ভূত ডট কম। যারা শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের অনেক অনেক ফেক চ্যানেল আছে যারা আমাদের কন্টেন্টগুলো তাদের চ্যানেলে আপলোড করে আপনাদের শোনায়। আপনারা অনুগ্রহ করে সেই চ্যানেলগুলো শুনবেন না এবং আমাদের সাথেই থাকবেন, সেই আশা করব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম বিজয়, ছদ্মনাম। আমার দেশের বাড়ি নোয়াখালী, কিন্তু বর্তমানে আমি সৌদি আরবে ম্যাকডোনাল্ড নামে একটা কোম্পানিতে কাজ করছি। ঘটনাটি ঘটে 2016 সালে, যখন আমি পড়াশোনার জন্য টঙ্কিতে একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হই। ভর্তি হয়ে সেই মাদ্রাসায় কর্মরত একজন শিক্ষকের হোস্টেলে আমি উঠি। প্রথমেই আমি হোস্টেলের বর্ণনা দিই। হোস্টেলটি ছিল চারতলা বিশিষ্ট, তার মাঝে নিচতলা এবং দ্বিতীয় তলা ছিল একজন শিক্ষকের, তৃতীয় ও চতুর্থ তলা ছিল অন্য শিক্ষকের। আসলে এই ভবনটি মূলত ফ্যামিলির জন্য বানানো, কিন্তু ছাত্রাবাসের প্রচণ্ড চাহিদা থাকার কারণে সেটা হোস্টেলের জন্য ভাড়া দেওয়া হয়। আমার ইউনিটে ছিল মোট তিনটি রুম, যার মাঝে দুইটি রুম ফাঁকা, আর আমি যে রুমে উঠি সেই রুমের সামনে ছিল ওয়াশরুম এবং পাশেই পড়ার জন্য অনেকগুলো বেঞ্চ রাখা। আমার রুমে আমি সহ তিনজন ছিলাম। রুমে উঠে আমি সব গুছিয়ে নিতে নিতে রাত হয়ে যায়। আমার রুমের পাশেই একটা ইউনিট, সেই ইউনিটে স্যার, যিনি হোস্টেলটি পরিচালনা করেন, তিনি তার পরিবার নিয়ে থাকতেন। রাতে স্যার আমার রুমে এসে আমাকে বাইরে ডেকে অফিসে নিয়ে যান। তারপরে উনি আমাকে কেমন আছি, কেমন লাগছে এই সমস্ত জিজ্ঞাসা করেন এবং এক পর্যায়ে হোস্টেলের নিয়মকানুন বুঝিয়ে দেন। শেষে স্যার আমাকে বলেন, বৃহস্পতিবার তোমার রুমের অন্যরা বাসায় চলে যাবে, তুমি রাতে একা না থেকে অন্য রুমে গিয়ে থেকো। এই কথাটা কেন বলল আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো নতুন এসেছি, একা একা থাকতে ভয় করবে, তাই হয়তো বলছে। সেজন্য আমি স্যারের এই কথাটায় ততটা গুরুত্ব দেইনি। পরে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমি রুমে চলে আসি। রুমের দুজন একটা বাটন ফোনে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছিল মনোযোগ দিয়ে। আমি নতুন এসেছি তাই তাদেরকে জিজ্ঞাসা করতে পারিনি, কিন্তু কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়েছিলাম। হয়তো তারা বুঝেছিল আমার চেহারা দেখে, তাই তারা হেডফোন খুলে দেয়। তখন আমি শুনি তারা ভৌতিক ঘটনা শুনছে। কিছুক্ষণ শুনে আমার খুব ভালো লেগে যায়। এবার আর চুপ থাকতে পারিনি, জিজ্ঞাসা করি, এটা কি আমিও ফোনে শুনতে পারবো? বাড়িতে যোগাযোগের জন্য বড় ভাই একটা বাটন ফোন কিনে দিয়েছিলেন আমাকে। যেই ফোনটি তাদের দিয়ে বললাম আমাকে এনে দাও, তখন তারা বলে আমরা এটা রেকর্ড করে শুনছি, এটা মূলত রেডিও ফুর্তির ভূত এফএম। তাদের কথা শুনে আমি অবাক হই, কারণ আমি তখন জানতাম না ফোনে কিভাবে রেডিও শোনে, আর নোয়াখালীতে রেডিওর সিগন্যাল আসত না। সেই কারণেই রেডিওর ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না, আর ভূতের ঘটনা নিয়েও কোনো অনুষ্ঠান হতে পারে এই বিষয়টি তখন আমার ভাবনার বাইরে। যাই হোক, আমি তাদের বলি কিভাবে শুনব দেখিয়ে দাও। তারা বলে প্রতি শুক্রবার রাত 12টায় এই অনুষ্ঠানটি হয়। কিভাবে দেখিয়ে দেয় ওরা? এদিকে শুক্রবার আসতে আসতে আমি তাদের সাথেই সেই রেকর্ড করা ভৌতিক কাহিনীগুলো শুনতে থাকি। এবার ঘটনায় ফিরি। প্রতিদিন ক্লাস করে রুমে আসলে আমি একটা বিষয় খেয়াল করতাম, তা হল আমরা তিনজন যাওয়ার সময় রুম গুছিয়ে যেতাম, কিন্তু তিনজন এসে দেখতাম রুমের অবস্থা একেবারে অগোছালো। মনে হতো যেন কিছু বাচ্চা মিলে খেলা করে সব এদিক ওদিক করে রেখেছে। আমি এর কোনো মানে বুঝতাম না। ট্র্যাঙ্কের ভেতরে রাখা খাবার আধ খাওয়া পড়ে থাকত, হরলিক্সের বয়ামের ওপরে হরলিক্স লেগে থাকত, মনে হতো কেউ যেন মাত্র মুখ লাগিয়ে হরলিক্স ঢেলে খেয়েছে। প্রতিদিন এসব হতো। আমি আমার রুমের বাকি দুজনকে জিজ্ঞাসা করলেই তারা বলল, কিছু না, তুমি হয়তো খেয়েছ, ভুলে গেছ। আর এমনও তো হতে পারে যে রুমে বিড়াল ঢুকেছিল। তাদের কথা শুনে মনে হতো তারা আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। প্রায় রাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনতাম, ভাবতাম পাশের ইউনিটে স্যারের বাচ্চা কান্না করছে বোধহয়। দেখতে দেখতে বৃহস্পতিবার এসে যায়। রুমের বাকি দুজন ক্লাস করে এসেই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়, আর যাওয়ার আগে তারা বলে, তুমি আজকে রাতে অন্য রুমে ঘুমিও। কেন বলে সেটা জানি না। যাই হোক, এদিকে মনে মনে আমি একটা বিষয় নিয়ে খুব খুশি ছিলাম, সেটা হলো লাইফে প্রথম রেডিও শুনব তাও আবার ভূতের কাহিনী। রাত 12টা বাজার সাথে সাথে রেডিও অন করে ভূত এফএম শুনতে শুরু করি। প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু ভালোও লাগছিল বেশ। ভূত এফএম শেষ করে ওয়াশরুমে যাওয়ার জন্য যেই না দরজা খুলেছি, আমার চোখ যায় রুমের বাইরে রাখা বেঞ্চগুলির শেষ প্রান্তে, অর্থাৎ ফাঁকা রুম দুটির এক পাশে। লাইট অফ ছিল, কিন্তু ওয়াশরুমের লাইটের হালকা আলোয় দেখা যাচ্ছিল। আমি দেখলাম অন্ধকারে কে যেন সেখানে বসে আছে। প্রথমে ভাবলাম হোস্টেলের কেউ হবে, পরে আবার ভাবলাম হোস্টেলের কেউ তো এত রাতে আমাদের এই ইউনিটে আসবে না, আর এই ইউনিটে তো অন্য কেউ নেই। এসব ভাবতে ভাবতে আমি জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? স্যার আপনি? কোনো সারা শব্দ নেই। মনের মাঝে ভৌতিক বিষয়গুলো ঘুরপাক খাচ্ছিল। একবার ভাবলাম মাত্র ভূতের কাহিনী শুনেছি তাই হয়তো এমন হচ্ছে। তখন আবার ডাকলাম, কাউকে দেখতে পাচ্ছি। এবার সাত পাঁচ না ভেবে আমি দুই পায়ে গিয়ে সামনে গিয়ে আবার ডাক দিলাম, কে? এবার আমি যা দেখলাম আমি সেটা কল্পনাতেও ভাবতে পারি না। আমি সামনে গিয়ে ডাক দিতেই দেখলাম সেই মানুষটি নিচু করে রাখা মাথা ধীরে ধীরে উপরে তুলছে, পরনে সাদা রঙের শাড়ি, লম্বা চুল মুখের সামনে এসে পড়েছে। মাথা তুলে আমার দিকে তাকাতেই আমি দেখলাম তার চোখে যেন আগুন জ্বলছে। এরপরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি অন্য একটা রুমে, স্যার এবং ওনার ওয়াইফ আমার পাশে বসা। তখন স্যার আমাকে বলেন, তোমাকে আমি বলেছিলাম বৃহস্পতিবার অন্য কোনো রুমে ঘুমাতে। তখন আমি বললাম, আমি তো কাউকে তেমন চিনি না, কার রুমে যাব আপনি আমাকে কারণও বলেননি, তাই এতটা গুরুত্ব দেয়নি। পরে স্যারকে সব খুলে বলি। এরপর স্যারকে জিজ্ঞাসা করি, কেনই সব হলো, ওটা কি ছিল, কেন আমাদের রুমে সব হয়, কেন বাকি রুম দুটোতে কেউ উঠছে না, সবসময় ফাঁকা থাকে। তখন স্যার বলেন, এই বিল্ডিংটা একটা কবরস্থানের জায়গায় বানানো, প্রথমে একটা ফ্যামিলি ভাড়া থাকত, কিন্তু তাদের সাথে প্রতিদিন নানান ধরনের ভৌতিক ঘটনা ঘটতে থাকে, তাই পরে একে একে সবাই এই বিল্ডিং ছেড়ে চলে যায়। তার কিছুদিন পরে আমি এবং অন্য একজন শিক্ষক মিলে কম টাকাতে এই বিল্ডিংটা ভাড়া নেই, কিন্তু আমার অংশের দ্বিতীয় তলায় তোমাদের ইউনিটে ফাঁকা দুটি রুমে কেউ উঠলে বেশিদিন থাকতে পারত না, নানান ধরনের ভৌতিক কর্মকাণ্ড ঘটত সেখানে, একজন মহিলার মতো কেউ দেখতে তাদের ভয় দেখাত, কিন্তু কারোরই তেমন ক্ষতি করত না, কিন্তু তারা সবসময় বাইরে থেকে এসেই দেখত তাদের রুম অগোছালো হয়ে আছে। এরকম নানাবিধ সমস্যার কারণে এই রুমে কেউ টিকত না। শেষে স্যার আমাকে বললেন, আমি যেন কাউকে এসব না বলি, তাহলে হোস্টেল বন্ধ হয়ে যাবে। তো এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং তারপরে তিনি তার আসল নামটি লিখেছেন, সেই সাথে ফোন নাম্বার, যা তিনি প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লাগে তাহলে শেয়ার করবেন নিশ্চয়ই আপনার বন্ধুদের সাথে, প্রিয় মানুষগুলোর সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি, যদিও এখন রাত 12:40, তারপরেও প্রচুর মানুষ, আমরা প্রচুর মানে আমরা যারা ভূত ডট কমকে পছন্দ করি তারা যুক্ত হয়েছি, এবং এখন পর্যন্ত আমাদের শো প্রায় 30 মিনিটের মতন, 30 মিনিটের কাছাকাছি চলে গেছে। এখন পর্যন্ত যারা আছেন তারা বুঝতে পারছি আমি যে সবচাইতে বেশি পছন্দ করেন ভূত ডট কমকে। সুতরাং তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমরা যদি ফেব্রুয়ারিতে আমাদের জন্মদিন 14 তারিখে সেই সময় যদি আমরা 2 মিলিয়ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। গতবার আমরা ঠিক এইরকম একটা টার্গেট নিয়ে, 1 মিলিয়নের টার্গেট নিয়ে আমরা এগিয়েছিলাম এবং আমরা কিন্তু 1 মিলিয়ন করে ফেলেছিলাম। এইবার যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা 2 মিলিয়নের টার্গেট করতে চাই, এবং আমরা চাই যে সবাই আরো বেশি করে জানুক এই শো সম্পর্কে। এখনো পর্যন্ত অনেককেই যখন আমি বলি আমাদের এই ভূত ডট কমে ডাকি তখন বলেন যে আচ্ছা এটা এখনো হয় নাকি, তো আমি এটা শুনতে চাই না, এবং সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। আমি কথা বেশি লম্বা করব না, চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি বেশ কিছুদিন হল আমার এক বন্ধুর কাছ থেকে ভূত.কমের খবরটি শুনে, আপনাদের কিছু এপিসোড শুনে আমার নিজের জীবনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে একটু বলে রাখি, দেখেন এতদিন ধরে আমরা ভূত.কম শুনছি, কিন্তু উনি মাত্র আমাদের কথা শুনেছেন তার বন্ধুর কাছ থেকে এবং শুনতে শুরু করেছেন আমাদের। সুতরাং যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে প্রিয়জন আপনজন আর বন্ধুদের সাথে। আমি চলে যাব ঘটনায়, আবারও যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আমার নাম সাগর খান, ছদ্মনাম। আমি ঢাকায় থাকি। বাবার চাকরির সুবাদে আমরা দীর্ঘদিন তেজগাঁও ফায়ার সার্ভিস স্টাফ কোয়ার্টারে ছিলাম। ঘটনাটা ওই স্টাফ কোয়ার্টারে। মূলত ঘটনা বলার আগে আমি ওইখানকার একটা বিবরণ দিয়ে নিই। আমি ছোটবেলায় আমার বাবার কাছে শুনেছি এই ফায়ার স্টেশনটি পাকিস্তান আমলে তৈরি। এখানে স্টেশন হওয়ার আগে যেখানে স্টেশনটি হয়েছে তার সামনে একটি কবরস্থান ছিল, সেখানে এখন ঢাকা টঙ্গী মহাসড়ক। স্টেশনটির ভেতরে একটি স্টাফ কোয়ার্টার আছে, যেখানে কোয়ার্টারটি বানানো হয়েছে সেখানে আগে একটি চিতাখোলা ছিল এবং এই চিতাখোলার পাশে একটি কাঁঠাল গাছ ছিল। চিতাখোলার জায়গায় কোয়ার্টার বানানো হলেও সেই কাঁঠাল গাছটি কাটা পড়েনি। গাছে একটা টিয়া পাখি, একটা গুইসাপ ও একটা দাঁড় কাক একটা কোটরে একসাথে বসবাস করত। গাছে একবার কাঁঠাল ধরলে পরের বছর কাঁঠাল না ধরা পর্যন্ত গাছেই থাকত। পরের বছর নতুন কাঁঠাল আসলে পুরনো কাঁঠালগুলি পেকে আস্তে আস্তে নিচে পড়ে যেত। গাছটি অনেক মোটা তাজা ছিল। তিনজন বড় মানুষ হাতে হাত ধরে টান টান করে একসাথে দাঁড়ালে যেমন মোটা হয়, অনেকটা সেই রকম দানবীয় মোটা। স্টেশনটির ভেতরে একটি টাওয়ার ছিল, সেই টাওয়ারটির পাশে একটি ঘর আছে। এই ঘরটিকে পাক বাহিনীটা টর্চার সেল হিসেবে ব্যবহার করত। টাওয়ারটিতে একটি লেজ কাটা কালো বেড়াল থাকত আর টাওয়ারটি হল পাঁচতলা সমান উঁচু। 88 সালের কথা, আমার বয়স তখন 9 বছর। একদিন বাবা সকালে মাংস কিনে দিয়ে অফিসে চলে যান। আমার মা কাঁচা কাঁঠাল দিয়ে মাংস রান্না করতে চাইলেন। যেহেতু কাঁঠাল গাছটি আমাদের বাসার পাশেই ছিল, তাই মা আমাকে গাছ থেকে একটা কাঁঠাল পেরে আনতে বললেন। আমি বটি নিয়ে কাঁঠাল পাড়তে গেলে কয়েকজন আমাকে ওই গাছ থেকে কাঁঠাল পাড়তে নিষেধ করে। তারপরও আমি ওই গাছ থেকে একটি কাঁঠাল পেরে আনি। যাই হোক, ওই দিন সন্ধ্যায় মা রাতের খাবারের জন্য চুলায় ভাত বসিয়ে কেন জানি না আমাকে ঘুম পাড়িয়ে তিনিও ঘুমিয়ে পড়েন। তখনও বাসার প্রতিটি রুমে লাইট চলছিল। এদিকে ভাত সেদ্ধ হয়ে পানি শুকিয়ে ভাত পুড়তে শুরু করে এবং ধোঁয়া বেরোতে শুরু করে। ভাত পোড়া গন্ধের কারণে আশেপাশে মহিলারা দরজায় নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জানলা দিয়ে আমাদের ডাকতে থাকে। তাতেও কাজ না হওয়ায় আমাদের গায়ে পানি ছেটায়, এরপর বড় লাঠি দিয়ে আমাদের গায়ে খোঁচা দেয়। এরপর বাবা বাসায় আসলে তারা বাবার কাছে সব খুলে বলে। বাবা সহ কয়েকজন মিলে দরজা ভেঙে বাসায় ঢোকে। প্রথমে একজন গিয়ে চুলা নিভিয়ে দেয় এবং দেখে যে পাতিল সহ ভাত পুড়ে কয়লা হয়ে গেছে। ওদিকে বাবা কাঁদতে কাঁদতে আমাদের রুমে এসে মায়ের গা ধরে ঝাঁকুনি দিতেই আমরা ঘুম থেকে উঠে পড়ি। ঘরে বাবা সহ অন্যান্য মানুষ দেখে আমরা ভীষণ ঘাবড়ে গিয়ে কি হয়েছে জানতে চাইলে বাবা সবকিছু খুলে বলেন। এরপর বাবা একজন হুজুর ডেকে নিয়ে আসলে তিনি দোয়া পড়ে পানি ছিটিয়ে দেন এবং বাসাটি পরিবর্তন করতে বলেন। এরপর একদিন দুপুরে আমি টাওয়ারের ওপরে আমার তিনজন বন্ধুকে বসে থাকতে দেখে সেই টাওয়ারে আমিও উঠতে চাই। আমি যখন চারতলা পর্যন্ত উঠি তখন দেখি সিঁড়িতে একটি কালো লেজ কাটা বেড়াল বসে আছে। এতে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কিন্তু বেড়ালটি আমার দিকে না তাকিয়ে বরং আমার মাথার ওপরের দিকে তাকিয়ে কিছু একটা দেখতে পেয়ে ওপরে গিয়ে দৌড়ে পালায়। কিন্তু ওপরে তাকিয়ে আমি কিছু দেখতে পাই না। এরপর আমি তাড়াতাড়ি করে ওপর তলায় আমার বন্ধুদের কাছে গিয়ে বেড়ালের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলে তারা এখানে কোনো বেড়াল দেখেনি। তাতে আমার মনের ভয়টা আরো বেড়ে গিয়েছিল, কারণ বেড়ালটি চারতলা থেকে ওপরের দিকে এসেছিল, গেল কোথায়? যাই হোক, এরপর একদিন রাত 8টা নাগাদ আমি একটা কাজে বাসার বাইরে যাই। এই সময় ওই টাওয়ারের কাছে আসলে দেখি টাওয়ারটির ঠিক ওপরেই ভীষণ বজ্রপাত হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল তখন আকাশ ছিল একদম পরিষ্কার এবং চাঁদ সহ তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তাহলে বজ্রপাত কিভাবে হচ্ছে আমি বুঝতে পারলাম না। আমি সহ এলাকার আরো অনেক মানুষ ছিলেন যারা আমার মতো এরকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। এরপর 1990 থেকে 1993 সালের মধ্যে একজন ড্রাইভার এখানে বদলি হন। তিনি আগে যেখানে ছিলেন সেখানকার কোন একজন হুজুর জিন পালতেন। তিনিও এখানে ভৌতিক কিছু দেখার পর ওই হুজুরকে নিয়ে আসেন। তিনি এখানে এসে সবকিছু দেখে চলে যান। 3 দিন পর তিনি এখানে এসে জানান সবকিছুর জন্য দায়ী হল ওই কাঁঠাল গাছ। গাছটিতে 3 জন হিন্দু জিন ও 2 জন মুসলিম জিন বাস করে। সাধারণত এরা কারো ক্ষতি করে না, তবে তাদের মাঝে যদি বিবাদ বাধে তবেই ক্ষতির সম্ভাবনা। এর থেকে মুক্তির একমাত্র উপায় হল গাছটি কেটে ফেলতে হবে। সেখানেও বিপদ আছে, যারাই গাছ কাটবে তাদেরই কোনো না কোনো ক্ষতি হবে। তারপর ওই ড্রাইভার সহ আরো 3 জন মিলে গাছটি কাটতে চাইলে হুজুর তাদের 4টি তাবিজ দিয়ে চলে যান। কিন্তু স্টেশন অফিসার একে কয়েকজন লোক ঠিক করেন গাছটি কাটার জন্য, কিন্তু তারা স্বপ্নে কিছু একটা দেখে এবং গাছ কাটতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত কোনো লোক না পাওয়ায় অফিসার ওই 4 জনকে গাছটি কাটার অনুমতি দেন। গাছটি ছিল অনেক শক্ত, তারপরও গাছটি করাত দিয়ে কাটার চেষ্টা করা হলেও কোনো কাজ হয় না। পরে কুড়াল দিয়ে একটু একটু করে কাটার পর মাত্র 2-3 ইঞ্চি জায়গা কোনোভাবেই আর কাটা যাচ্ছিল না। বিশ্বাস করেন রাসেল ভাই, ওই 3 ইঞ্চি গুড়ির ওপর পুরো গাছটি দাঁড়িয়েছিল। এমনকি গাছটিকে রশি দিয়ে বেঁধে 20-22 জন মানুষ মিলেও টেনে মাটিতে ফেলতে পারা তো দূরের কথা, গাছটিকে একটু ঝাঁকিও দিতে পারেনি। গাছটি সেই 3 ইঞ্চি গুড়ির ওপর দাঁড়িয়ে কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরের কাছে গেলে হুজুর বলেন গাছটির গোড়া থেকে শুরু করে 10 হাত পর্যন্ত ভালো করে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারলেই গাছটি নিজে থেকেই পড়ে যাবে। হুজুরের কথা মতো কাজ করার পর গাছটি অবশেষে কাটা সম্ভব হয়। আর 4 জনের একজন স্বপ্নে ভয়ানক কিছু দেখে আত্মহত্যা করেন, একজন পাগল হয়ে যান, একজন দুর্ঘটনায় 1টি চোখ পুরোপুরি হারান, আরেকজনের দুর্ঘটনায় 2টি পা ভেঙে পঙ্গু হয়ে যায়। তবে তাদের ত্যাগের বিনিময়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের মানুষেরা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায়। বর্তমানে যারা ওখানে আছেন তারা কোনোদিন জানতেই পারবেন না যে ওই সময়ের মানুষেরা কতটা ভয়ে তাদের দিনগুলি পার করছিল। তারা কখনোই জানবেন না যে কাদের ত্যাগের বিনিময়ে আজ তারা সেখানে শান্তিতে বসবাস করছেন কোন রকম ভয় ছাড়া। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আর এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 12:56। ও মাই গড, অনেক রাত হয়ে গেছে। তারপরে আমি আরেকটা ঘটনা শোনাবো। আসলে এই ঘটনার শুরুতে আরেকবার বলে দিই যে সেটা হচ্ছে যে আমরা আসলে দেখেছিলাম যে আপনারা 2024 সালে যখন আমরা আসলে 1 মিলিয়ন টার্গেট করে এগোচ্ছিলাম তখন আপনারা সবাই মিলে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সবাই শেয়ার করেছিলেন আমাদের পেজটা, সবাই বন্ধুদেরকে জানিয়েছিলেন আমাদের পেজ সম্পর্কে, যার কারণে আমরা যেই সময়ে আসলে 1 মিলিয়ন হবে ভেবেছিলাম তার অনেক আগেই আমরা 1 মিলিয়ন করে ফেলতে পেরেছিলাম। এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা আবারও আপনাদের ঘটনায় নিয়ে যেতে চাই। তবে এই ঘটনায় যাওয়ার আগে আমরা তার একটু কনসেপ্ট আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে আমরা এই ঘটনাগুলো প্রচুর ঘটনা যেহেতু পাচ্ছি, ইমেইল অনেক বেশি পাই আমরা, তো সবসময় সমস্ত ইমেইলগুলো যখন দেখা যায় যে মানে আমি ছাড়াও আরো কেউ পড়লে আমার একটু সুবিধাই হয়, যার কারণে আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের মাঝখানেও ইমেইলে করতে পারে বা ইমেইল পড়তে পারে এরকম মানুষদের আমি খুঁজে বের করার চেষ্টা করছি। সেই সাথে আমার মানে বেশ কিছু মানুষ আগ্রহী হয়েছেন ইমেইল পড়ার জন্য, তাদের মধ্যে একজনের কাছে আমরা যাব এবং আপনারা নিশ্চয়ই জানেন জুনায়েদ সম্পর্কে আপনারা সবাই শুনেছেন, আমরা তার কাছে যাব। জুনায়েদ তো এটা না, এটা আসলে আমাদেরকে শেয়ার করেছেন, আপনারা নামটা শুনেই ফেলতে পারবেন। আপনারা চলুন কথা না বাড়িয়ে আগে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক এবং আশা করছি সুমন হচ্ছে এই স্টোরিটা পড়ে শুনিয়েছেন, কিন্তু কে স্টোরি পাঠিয়েছেন সেটা আপনারা শুনতে পাবেন ঘটনা শুনলেই। চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে, আর দোয়া করি আপনি যেন ভালো থাকেন যাতে আমরা আপনার থেকে আরো অনেক ভালো ভালো ঘটনা শুনতে পারি। শুরুতে বলে রাখি আমার নাম গোপন রাখবেন, আমার লেখায় ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। আমি 2010 থেকে ভূত FM শুনি, কিন্তু 2019 থেকে শুনতে পারি নাই। এখন আবার আপনাকে ফিরে পেয়ে অনেক ভালো লাগলো। আমার ঘটনার ব্যাখ্যা আছে নাকি নাই তা আমার জানা নেই, যাই হোক ঘটনায় আসি। রাসেল ভাই, আমি বর্তমানে ব্যবসা করি। ঘটনাটা আমাদের দুই বন্ধুকে নিয়ে, তবে আমরা তিনজন জড়িত, কেন তা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। আর বাকি দুই বন্ধুর নামই রুবেল, তাই সুবিধার জন্য আমি একজনকে বড় রুবেল আর ছোট রুবেল বলবো। ঘটনার আগে বলে নিই, আমার বাড়ির জায়গাগুলো ঠিক নদীর চরের মতো, তবে বালি না মাটির চরই বলতে পারেন মূল ঘটনা। রাসেল ভাই, আমার ঘটনাটি 2016 সালের। আমার বাড়ির উত্তর দিকে আরেকটা চরের পর একটা চর আছে, আর ওইখানে প্রতিদিন আমরা খেলাধুলা করতাম। প্রতিদিন আমরা খেলা শেষে ওই মাঠে বসেই আড্ডা দিতাম রাত 10টা পর্যন্ত। যদি কোনো কোনো সময় আমাদের সিনিয়র ভাইয়ারা থাকতো তাহলে কখনো রাত 12টাও বেজে যেত। একদিন এমনই এক খেলার শেষে আমরা আড্ডায় মেতে উঠেছি। বলে রাখা ভালো, ওই দিন কোনো একটা সমস্যার কারণে সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না, রাতটাও যেন অমাবস্যা রাতের মতো। তখন আমাদের মধ্যে এক বন্ধু বলে উঠল, চলো একটু বাজারে যাই, আমার মোবাইলে টাকা নাই তাই যেতে হবে। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা ছোট বাজার পড়ে, আর আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, ওই পুকুর নিয়ে অনেক ঘটনা আছে। যাই হোক, পরে আমরা উঠে পড়লাম বাজারে যাওয়ার জন্য। আমরা তিন বন্ধু আড্ডা ছেড়ে বাজারের দিকে হাঁটা লাগলাম, কিন্তু এক বন্ধু বাড়ির সামনে আসার পর বলে উঠল, আজ আমি আর কোথাও যেতে পারবো না, কারণ আজকে আমি অনেক কাজ করে ক্লান্ত, তোরা যা। পরে অনেক জোরাজোরি করে তাকে আমাদের সাথে নিতে পারলাম না। পরে আমার বন্ধু বলল, মোবাইলটা দিয়ে যা, আমি একা একা নয়তো সময় পার করতে পারবো না। আমি ভাবলাম এত অন্ধকারে একা থাকতে পারবে না, তাই আমার মোবাইলটা দিয়ে দিলাম। যখন পুকুরের সামনে আসলাম তখন আমার সাথের বন্ধুর মোবাইলে চার্জ না থাকায় তার মোবাইলটাও বন্ধ হয়ে যায়। যেই না মোবাইলটা বন্ধ হল, আমি খেয়াল করলাম পুকুরের এক কোণ থেকে এক দৌড়ে আমার ওই বসে থাকা বন্ধু চলে আসলো। কে জানত এটা কি আমার বন্ধু নাকি অন্য কিছু, আমরা তো আমাদের বন্ধুকেই জানতাম। তখন আমি বলে উঠলাম, কিরে তুই না আমাদের সাথে যাবি না বললি, তাহলে আবার এসে বললি কেন? ও বলে উঠল, এত অন্ধকারে তুমি একা একা যদি যেতে না পারো তাই আমি আসলাম তোমাকে ভালোভাবে নিয়ে যেতে। আমার তখন কোনো খেয়ালই ছিল না, বললাম তাহলে আমার মোবাইলটা বের কর অন্ধকার। তখন ওইসব কথা না ভেবে আমি তার সাথে মজা করতে শুরু করলাম আর হাঁটতে লাগলাম। বলে রাখা ভালো, আমরা যে রাস্তায় হাঁটতে লাগলাম এটা একটা চিপা রাস্তা, তাই কোনো গাড়ি তো দূরের কথা, কোনো মানুষও নাই। আবার গ্রামের রাত 10টায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে। তখন বড় রুবেল আমার থেকে 2-3 হাত সামনে আর আমরা দুইজন তার পিছু পিছু কাঁধে হাত রেখে হাঁটতে লাগলাম। ছোট রুবেলের পেট ছিল অনেক নরম, তাই আমরা সবাই তার পেটে চিমটি দিতাম। তখন আমিও শুরু করলাম চিমটি দেওয়া। চিমটি দিতে গিয়ে খেয়াল করলাম তার পেট আজ অনেক শক্ত হয়ে গেল। বিষয়টা খেয়াল করে আমি বলে উঠলাম, কিরে তোর পেট এত শক্ত কেন রে? সে হেসে বলে উঠল, আরে তোরা প্রতিদিন এত চিমটি দেয়াস তাই এটা এখন শক্ত হয়ে গেছে। আমিও বিষয়টা নিয়ে কোনো কিছু বললাম না, তবে হাঁটার সময় খেয়াল করলাম আমরা দুইজন অন্ধকারে তেমন ভাবে রাস্তা চিনতে পারি না, কিন্তু ছোট রুবেল এত অন্ধকারেও সব বলে দেয়, কোথায় কি হচ্ছে বা না হচ্ছে, রাস্তায় গর্ত থাকলেও আমাদেরকে সাবধান করে দেয়। তবে এই নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না। তখন বড় রুবেল বলে উঠল, আচ্ছা আপনার পাশের বাড়ির আমন ভাইয়ের বাড়ির কাজ আর কতদিন লাগবে? আমি বললাম, আর কতদিন লাগবে তা আমি তো বলতে পারবো না। তখন ছোট রুবেল বলে উঠল, কাজ শেষই, আর দুই দিন পুরা লাগবে না। তবে তার কথাটাই সত্যি হল, আমন ভাইয়ের কাজ শেষ হতে দুই দিন পুরা লাগে নাই। যাই হোক, আমরা একটা ব্রিজ পার হলেই বাজার। এই ব্রিজটা ছিল অনেক পুরান আর অনেকটাই উঁচু, কোন মালের গাড়ি এই ব্রিজ পার হতে অনেক কষ্ট হয়। এই ব্রিজটা পুরনো হওয়ার কারণে সাইডে যে খুঁটি থাকে সেইগুলো নাই, সব ভেঙে গেছে। ব্রিজের মাঝখানে উঠে ছোট রুবেল বলে উঠল, বন্ধু এই দেখো কতগুলো শিয়াল খেলা করছে। আমি বললাম, পাগল হয়ে গেলে নাকি, এত অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না আর তুমি শিয়াল দেখো। এটা বলে আমি ব্রিজের ছাইটে গিয়ে তাকে ধরে ব্রিজের নিচে দেখতে লাগলাম কেমন দেখা যায়। তখন সে বলে উঠল, বন্ধু পড়ে যাবে তো এত নিচু হলে। আমি বললাম, কেন বন্ধু, তুমি আছো কেন, নাকি তুমি আমাকে ফেলে দেবে? তখন সে একটা বড় হাসি দিয়ে বলে উঠল, বন্ধু তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আর তুমি কোনো চিন্তা করো না, যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো কিছুই হবে না। তার কথা শুনে আমিও হেসে উঠে পড়লাম। তখন খেয়াল করলাম আমার এক নানা আসছে বাজার থেকে লাইট জ্বালে। আমি কোনো কিছু না ভেবে নানার দিকে এগিয়ে গেলাম আর বললাম, তুমি একটু দাঁড়াও, আমরা বাজারে যাব আর আসব, তারপর তোমার সাথে চলে যাব, কারণ অনেক অন্ধকার, নানার হাতে লাইট আছে। নানা বলল, তাহলে বাজারে যেয়ে লাভ নাই, দেখো না সব বন্ধ করে ফেলছে, চলো বাড়িতে যাওয়া যাক। তখন যেই না ঘুরে আসলাম এসে দেখি আমাদের বন্ধু নাই, মানে ছোট রুবেল। অনেক ডাকাডাকি করলাম কিন্তু তার কোনো খোঁজই পাই না। পরে বড় রুবেল অনেক রাগ করে বলল, চলেন তো চলে যাই, সে থাক ওইখানেই লুকিয়ে। আমরাও চলে যেতে লাগলাম আর যাওয়ার সময় এদিক ওদিক লাইট দিয়ে নানাকে দেখতে বললাম সে আমাদের সাথে লুকোচুরি খেলছে কিনা। এইভাবে হাঁটতে হাঁটতে বাসার সামনে এসে চিন্তায় পড়ে গেলাম, সে কোথায় গেল? পরে নানাকে বলায় নানা মামাদের ডাক দিল, তাকে খুঁজতে যেতে হবে। কিন্তু যখন মামা আসলো তখন যেটা দেখলাম আর শুনলাম, আমাদের দুই বন্ধুর গায়ের লোম দাঁড়িয়ে গেছে আর গলা শুকিয়ে গেছে। আমরা দেখলাম মামার সাথে আমার ওই বন্ধু, আমরা যাওয়ার পরই সে মামার সাথে গল্প করছে, আর সে এখান থেকে কোথাও যায়নি। তাহলে এতক্ষণ কে ছিল, তার সাথে এত কিছু হয়ে গেল, এর কোনো উত্তর আজও জানা নাই আমার। রাসেল ভাই, যদি আমার ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাকে জানাবেন আর লিঙ্কটা দিবেন দয়া করে। এই ছিল আমার ঘটনা।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ভোলা থেকে কেউ আছেন কিনা জিজ্ঞেস করেছেন সিফাত, আমাদের সাথে আছেন ফেরদিন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি সুমন, আমাদের সঙ্গে আছেন ফারহাদিবা, আমাদের সঙ্গে আছেন আবারও সুমন, এছাড়াও আছেন শশী, আমাদের সঙ্গে আছেন বিডি সিফাত, আমাদের সঙ্গে আছেন তামিম, আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি আরডিএক্স বাঁধন, আমাদের সঙ্গে আছেন এমডি ফয়সাল ইসলাম, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আসিফ আছেন আমাদের সঙ্গে আছেন হচ্ছে এস এম আরমান, আমাদের সঙ্গে আছেন এমডি প্রিয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রান্ত কুমার, আমাদের সঙ্গে এছাড়াও মেহেদি সহ আরো অনেকেই দেখতে পাচ্ছি আছেন এবং বিভিন্ন মানুষজন আমাদের সাথে মানে কমিউনিকেট করছেন আপনারা সবাই, এবং আমাদের সাথে বিভিন্ন আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের কথা বা আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের যে কোনো কিছু শেয়ার করছেন। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন। এখন ঘড়িতে সময় রাতে 1:07 এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে সেলুট জানাই, কারণ আপনারাই আসলে আমার সমস্ত প্রেরণা এবং সাহস। আপনাদের কারণেই প্রতি সপ্তাহে এখানে এসে কথা বলার যেরকম হচ্ছে সাহস পেতাম, এখন সপ্তাহে চারবার আসার সাহস পাই। এবং আপনারা যদি সঙ্গে থাকেন, যদি পেজটা শেয়ার করেন, আমাদের এই চ্যানেলটি যদি শেয়ার করেন আপনার বন্ধুদের সাথে, এবং আরও মানুষ যদি এখানে আসতে থাকে, তাহলে আসলে সেই দিন আর খুব বেশি দূরে নয় যে আমরা আরও নতুন নতুন আরও অনেক কিছু আপনাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করব। আমরা আজকের মতো বিদায় নিব, কথা হবে আবারও এই বৃহস্পতিবার। এবং এই বৃহস্পতিবারে কিন্তু দারুণ একটা এপিসোড রয়েছে, আপনারা শুনবেন সেটা আশা করি, এবং যদি আপনাদের ভালো লাগে সেটা আমাদের অবশ্যই জানাবেন। আর আমি সবসময় আপনাদের জন্য মানে কি বলবো যে একদমই মানে আপনাদের মতামত শোনার জন্য আমরা সবসময় হচ্ছে ব্যস্ত থাকি, সুতরাং আপনারা মতামত কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। এই সপ্তাহে আপনারা প্রেতের পুতুল শুনবেন কিন্তু, সুতরাং প্রেতের পুতুল মানে আপনারা বুঝতেই পারছেন যে এই নামটা যেরকম শুনতে লাগছে, ঠিক একইভাবে শুক্রবারে আপনারা যেমন শুনবেন প্রেতের পুতুল, ঠিক একইভাবে বৃহস্পতিবারে আপনারা শুনবেন চৌধুরী বাড়ির পীর সাহেব। যাই হোক, চৌধুরী বাড়ির পীর সাহেব এবং শুক্রবারের প্রেতের পুতুলের জন্য যদি নোটিফিকেশন পেতে চান, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।